ব্যারাকপুর গান্ধী স্মারক সংগ্রহালয়ের পক্ষ থেকে 1964 সালের 2 মে তারিখে কলকাতায় শ্রীযুক্ত জিতেন্দ্রমোহন দত্ত মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করি। তার বয়স এখন 77 চলছে। তাকে বলি, আছে জিতেনবাবু, আপনি তো গান্ধীজির সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন নানা ভাবে এবং নানা সময়ে, সেই স্মৃতি কথা আজ আমাদেরকে কিছু বলুন না, আমরা শুনি।
1901 সনে বিডন স্কোয়ারে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়। মহাত্মা গান্ধী এই কংগ্রেসে উপস্থিত হন এবং ভারতীয়দের দক্ষিণ আফ্রিকার দুরবস্থার কথা দেশবাসীকে জানান। 1915 সনেই দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে তিনি ভারতে আসেন। প্রত্যাবর্তনের পর যখন তিনি কলকাতায় আসেন, তখন হাওড়া স্টেশনে তাকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য বহু লোক সমাগম হয়। আমিও উপস্থিত ছিলাম। তখনকার রেওয়াজ অনুযায়ী স্বেচ্ছাসেবকগণ গাড়ির ঘোড়া খুলে নিজেরাই গাড়ি ট্রেনের নেতাদের নিয়ে আসতেন। সেদিনও ওই প্রকার ব্যবস্থা ছিল, কিন্তু গান্ধীজি ওইভাবে গাড়িতে উঠতে অস্বীকার করেন। তাহার সঙ্গে কস্তুরবাও ছিলেন। গান্ধীজির পরিধানে ছিল মোটা মিলের কাপড়, মাথায় বড় পাগড়ি। কস্তুরবা গুজরাটি ধরনের শাড়ি পরিধান করেছিলেন। তারা পায়ে হেঁটে ব্রিজ পার হন, পিছনে বিপুল জনতা। এপার এসে তিনি গাড়িতে ওঠেন এবং গন্তব্যস্থানে চলে যান। অপরাহ্নে কাশিমবাজের মহারাজার আপার সার্কুলারস্থ ভবনে সম্বর্ধনা সভা হয়। আমি ওই সভায় উপস্থিত ছিলাম। বাংলাদেশে 1907 সন হতে টেরোরিস্ট মুভমেন্ট আরম্ভ হয়। এতে করে নরহত্যা, ডাকাতি ইত্যাদি সংগঠিত হচ্ছিল। বহু যুবক স্বদেশপ্রেমের মূল্যস্বরূপ কারাগারে গিয়াছেন, ফাঁসিকাষ্ঠ জীবন বলি দিয়েছেন। প্রথম যুদ্ধের সময় ইংরেজ সরকার বাংলার বহু যুবককে অন্তরীণে আটকে রেখেছিলেন। 1916 সালে কলেজ স্কোয়ারের স্টুডেন্ট হলে তদানীন্তন ইংরেজ সরকারের এক্সিকিউটিভ কাউন্সিলর পিসি লায়ন ICS এর সভাপতিত্বে এক সভা হয়। এই সভায় গান্ধীজি উপস্থিত ছিলেন। তিনি যুবকগণকে গুপ্তহত্যা প্রবৃত্তির কাজ থেকে বিরত থেকে খোলাখুলিভাবে ইংরেজ সরকারের বিরোধিতা করতে বলেন। এতে বাংলাদেশে কতকটা বিরুদ্ধ সমালোচনা হয়েছিল। 1916 সালে কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে তদানীন্তন ভাইসরয় লর্ড হার্ডিং উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন মিসেস এনি বেসেন্ট, পণ্ডিত মদনমোহন মালবিয়া প্রভৃতি। এই সভায় গান্ধীজিকে ভাষণ দিতে বলা হলে তিনি বলেন, রাজন্যবর্গ মণিমুক্তা খচিত পোশাক পরিয়া উপস্থিত আছেন, এই গরিব দেশের অর্থে এইরূপ বিলাসিতা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জার বিষয়। এই সময় মিসেস বেসেন্ট, পণ্ডিত মালবিয়া প্রভৃতি তাকে এইরূপ বক্তৃতা বিরত করার চেষ্টা করেন, কিন্তু বাধা সত্ত্বেও গান্ধীজি তার বক্তৃতা শেষ করেন। এই বক্তৃতার প্রতিবাদে অনেক সভ্য সভা ত্যাগ করেন। এই সংবাদ রাষ্ট্র হলে বহু দেশবাসী, বিশেষ করে যুবকগণ এই নির্ভীক ভাষণে প্রভাবিত হয়। রাওলাট অ্যাক্টের প্রতিবাদে 1919 সনের 6 এপ্রিল সর্বভারতীয় হরতাল পালন করা হয়। অমৃতসরে এই সময় দাঙ্গা হয়। সংবাদ পেয়ে গান্ধীজি লাহোর যাত্রা করেন, কিন্তু পথিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর গান্ধীজি পুরোপুরি রাজনৈতিক ক্ষেত্রে অবতীর্ণ হন। তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করার প্রস্তাব করেন। এই প্রস্তাব বিবেচনা করার জন্য 1920 সনের সেপ্টেম্বর মাসে কলকাতায় ওয়েলিংটন স্কোয়ারে কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন হয়। লালা লাজপত রায় ইহা সভাপতিত্ব করেন। এই কংগ্রেসে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য আমার হয়েছিল। গান্ধীজি ইংরেজির বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তাব করেন। বিপুল ভোটাধিক্যে এই প্রস্তাব গৃহীত হয়। ওই বছর ডিসেম্বর মাসে নাগপুরে কংগ্রেসের সাধারণ অধিবেশন হয়। এই অধিবেশনে আমি প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলাম এবং অসহযোগ আন্দোলনের পুরো সমর্থন করি এবং পরে আমি সর্বান্তঃকরণে আন্দোলনে যোগদান করি।
আচ্ছা জিতেনবাবু, তিলক স্বরাজ ফান্ড সংগ্রহের জন্য গান্ধীজি কলকাতায় এলে বড়বাজারে একটি সভা হয়, ওই সভায় তো আপনি উপস্থিত ছিলেন, ওই বিষয়ে কিছু আমাদেরকে বলুন না।
তিলক স্বরাজ ফান্ডে অর্থ সংগ্রহের জন্য বড়বাজারে একটি বাড়িতে দোতলায় দেশবন্ধু প্রভৃতি নেত্রীগণ কর্তৃক সভা আহূত হয়। সেই সভায় আমি উপস্থিত ছিলাম। সভায় যোগদানের জন্য গান্ধীজি যখন আসেন, একতলা হতে দোতলায় উঠতে তার 1 ঘন্টা সময় লেগে যায়। সিঁড়ির দুপাশে তার পদধূলি নেওয়ার জন্য জনতা তাকে আটকে ফেলে। কোনো ক্রমে গান্ধীজি উপরে উঠে বলেন, আমার পায়ের ধুলো নিলি যদি স্বরাজ হতো তবে আমি হাওড়া ব্রিজের নিকট চৌকির উপর দাঁড়িয়ে সমস্ত ভারতবাসীকে আমার পায়ের ধুলো লইতে পড়িতাম। 1925 সালে জুন মাসে দেশবন্ধুর মৃত্যুর পর গান্ধীজি যখন দেশবন্ধু মেমোরিয়ালের অর্থ সংগ্রহের জন্য দেশবন্ধুর বাড়িতে বাস করছিলেন, তখন একদিন সকালে শ্রীযুক্ত শচীশচন্দ্র দাশগুপ্তের সঙ্গে গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করতে যাই। গান্ধীজির দেখাশোনা করার জন্য তখন তাহার কাছে কেউ উপস্থিত না থাকায় সতীশবাবু আমাকে তার কাছে থেকে যেতে বলেন। সতীশবাবু ফিরে যাওয়ার সময় গান্ধীজিকে উদ্দেশ্য করে বলেন, জিতেনবাবুকে তোমার কাজের জন্য রেখে গেলাম, ইনি কেমিস্ট, স্টক ব্রোকার ও খাদি প্রেমিক। তখন গান্ধীজি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কেমিস্ট, স্টক ব্রোকার অ্যান্ড খাদিম্যান কম্বাইন্ড ইন ওয়ান, এই বলে খুব জোরে হেসে উঠলেন। 1927 সালে সোদপুর খাদি প্রতিষ্ঠানে কলাশালা উদ্বোধনের জন্য জানুয়ারি মাসে তিনি সোদপুর আশ্রমে অবস্থান করেন। সেই সময় আমি একদিন সকালে সোদপুর যাই। যখন আমি তার ঘরে ঠিক প্রবেশ করব তখন মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছেন। ঘর ফেরাতি শ্রদ্ধেয় নেতা পণ্ডিত শ্যামসুন্দর চক্রবর্তী মহারাজকে দেখতে পেলাম এবং উভয়ে ঘরে প্রবেশ করে গান্ধীজিকে প্রণাম করে আসন গ্রহণ করলাম। সেই সময় শ্যামবাবু তার দৈনিক পত্রিকা থেকে সারমেন্ট নিয়ে বড়ই বিব্রত হয়ে পড়েছিলেন। শ্যামবাবু কিছু বলার পূর্বেই গান্ধীজি বললেন, ওয়েল শ্যামবাবু, দের আর সাম পিপুল হু আর বর্ন টু সাফার অ্যান্ড ইউ আর ওয়ান অফ দেম। এই বলে গান্ধীজি হো হো করে হেসে উঠলেন। শ্যামবাবুর আর কিছু বলা হলো না।
আচ্ছা, কস্তুবা মেমোরিয়াল ফান্ডের জন্য আপনি তো অর্থ সংগ্রহের কাজে কাজে হাত দিয়েছিলেন এবং ওই ফান্ড গান্ধীজির হাতে দেওয়ার জন্য আপনি সেবাগ্রামেও গিয়েছিলেন, ওই বিষয়ে কিছু বলুন না।
1944 সালে কস্তুরবা মেমোরিয়াল ফান্ডের জন্য বাংলায় যে কমিটি গঠিত হয় আমি তার সম্পাদক নিযুক্ত হই। গান্ধীজি তখন জেলে। এই কমিটির হাত দিয়ে বাংলাদেশে 10,75,000 টাকা সংগৃহীত হয়। এই বছর 2 অক্টোবর গান্ধীজির উপস্থিতিতে সেবাগ্রামে কস্তুরবা মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন প্রাদেশিক কমিটির দ্বারা সংগৃহীত অর্থ গান্ধীজির হাতে অর্পণ করার জন্য এক আয়োজন হয়। বাংলার পক্ষ থেকে সেক্রেটারি রূপে আমি উপস্থিত হই। বিভিন্ন প্রদেশের কর্মকর্তাদের এই সভায় গান্ধীজির সহিত পরিচয় করিয়ে দেওয়া হয়। বাংলার নাম ডাকা হইলে আমি দাঁড়াইয়া উঠি এবং গান্ধীজিকে নমস্কার করি। 2 অক্টোবর ছিল গান্ধীজির জন্মদিবস। আমরা সকলেই আশ্রমে মধ্যাহ্ন আহারের জন্য নিমন্ত্রিত হই। আমি গান্ধীজির সঙ্গে একই পঙ্ক্তিতে তাহার পাশে বসে আহার করি। 1945 সালে ও তাহার পরে গান্ধীজি যখন সোদপুর আসেন, সতীশবাবুর তত্ত্বাবধানে আমাদেরকে সব রকম কাজই করতে হতো। 1946 সালে 17 জানুয়ারি গান্ধীজি জমদম জেলের সিকিউরিটি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেলে আমি তাহাকে জেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে পরিচয় করে দিই।
আচ্ছা, আপনি তো গান্ধীজির সঙ্গে সোদপুর থেকে নোয়াখালী যান, সেখানকার কথা একটু বলুন না।
নোয়াখালী দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল পরিভ্রমণের জন্য গান্ধীজি যখন সোদপুর আসেন তাহার সঙ্গে আমি নোয়াখালী যাই এবং পদব্রজে গান্ধীজির গ্রাম পরিদর্শনকালে বহু গ্রামে আমি তার সঙ্গে থাকি। 1947 সালের আগস্টের প্রথমে নোয়াখালী থেকে প্রেরিত গান্ধীজির নামে লিখিত একটি জরুরি চিঠি সোদপুর এলে ওই চিঠি নিয়ে আমি 6 অগস্ট দিল্লি যাই। গান্ধীজি তখন কাশ্মীরে, তিনি দিল্লি আসবেন না জেনে আমি পাটনায় তার জন্য অপেক্ষা করি এবং 8 আগস্ট তাকে পত্রখানি দেই। তিনি তখন নোয়াখালীর পথে পুনরায় কলকাতা আসছিলেন। গান্ধীজি আমাকে তার সঙ্গে ট্রেনে আসতে বলেন। ট্রেনে তার সঙ্গে কিছু কথা হয়, কিন্তু সোদপুর আসার পর গান্ধীজির আর নোয়াখালী ফিরে যাওয়া সম্ভব হয়নি। এই তাহার শেষবারের মতো সোদপুর অবস্থান ও কলিকাতায় আসা। গান্ধীজির সম্বন্ধে সামান্য কিছু বলে তার প্রতি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি।